বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه
মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 2 ডিসেম্বর, 17 অগ্রহায়ণ এবং ফার্সি 12 অজর। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। প্রতিশ্রুতি না মেনেও আবারও পরমাণু সমঝোতার প্রতি সমর্থনের দাবি জানালো ইউরোপীয় ইউনিয়ন। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। হেফাজত নেতা বাবু নগরী ও মামুনুল হককে গ্রেপ্তার সহ 7 দফা দাবি জানালো 65 সংগঠন। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বিশ্ব সমাজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইরানের। গাজার উপর অবরোধকে মানবতা বিরোধী অপরাধ বললেন প্রেসিডেন্ট রুহানি। ইরানি বিজ্ঞানীকে হত্যা অপরাধ বলে নিন্দা জানালেন বোরেল। আইএই এর বেশিরভাগ পরিদর্শককে সিআই এর গুপ্তচর বলল ইরান। বাংলাদেশে গত মাসে মোট 353 জন নারী ও কন্যা শিশুর নির্যাতনের শিকার। দেশটিতে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 38 জনের মৃত্যু। এবং ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে প্রতি 10 মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। শিশু হত্যাকারী ইহুদিবাদ ইসরায়েলের অপরাধী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় বলেন, 7 দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের উপর সীমাহীন অত্যাচার, নির্যাতন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে মানবতার শত্রু ইসরায়েল। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা, গাজা উপত্যকার উপর করোনা পরিস্থিতির কঠিন দিনগুলোতে অবরোধ আরোপ করে রাখা এবং গাজাবাসীর কাছে ন্যূনতম চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে বাধা দেয়া মানবতা বিরোধী অপরাধ ছাড়া আর কিচ্ছু নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, একটি বাদে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার নিন্দা জানিয়েছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব ইসরায়েলের। তেহরানে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে খাতিবজাদে একথা বলেন। গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে ফাখরিজাদেকে সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলি চালিয়ে শহীদ করে। হত্যাকাণ্ডের পর পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, আফগানিস্তান এবং কুয়েত সহ অন্যান্য দেশ নিন্দা ও সমবেদনা জানিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের শীর্ষস্থানীয় পরমাণু ও প্রতিরক্ষা শিল্প বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডকে অপরাধমূলক তৎপরতা বলে মন্তব্য করেছেন। তিনি ব্রাসেলসে এক বক্তব্যে ইরানি বিজ্ঞানীর হত্যাকাণ্ডের নিন্দা জানান, তবে হামলার পেছনে কারা জড়িত সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত করেননি। ইরানের সিনিয়র সংসদ সদস্য আহমাদ আমিরাবাদি ফারাহানি বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে আসা জাতিসংঘের বেশিরভাগ পরিদর্শক আমেরিকার গুপ্তচর। ছদ্মবেশী এসব পরিদর্শক ইরানের পরমাণু বিজ্ঞানীদের তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হাতে তুলে দিয়েছে। ফারাহানি ইরান প্রেস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, তার দেশ এতদিন স্বেচ্ছায় এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন করে আসছিল বলে জাতিসংঘের পরিদর্শকরা অবাধে ইরানে প্রবেশাধিকার পেয়েছেন। ফারাহানি বলেন, কিন্তু এসব পরিদর্শকের বেশিরভাগ ছিলেন গুপ্তচর, যাদের অনেকে ধরা পড়েছেন। কাজে এ ধরনের গুপ্তচরদের জন্য ইরান তার পরমাণু স্থাপনাগুলো উন্মুক্ত করে দিতে পারে না বলেই আমরা সম্পূরক প্রোটোকল থেকে বেরিয়ে যাওয়ার দাবি তুলেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে গত মাসে মোট 353 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশের 13টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করেছে এই পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত নভেম্বর মাসে মোট 353 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে 18 জন গণধর্ষণ সহ 153 জন ধর্ষণের শিকার হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে মোট 436 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছিল। তাদের মধ্যে 44 জন গণধর্ষণ সহ 216 জন ধর্ষণের শিকার হয়েছিল। বাংলাদেশ মহিলা পরিষদের লিগাল এইড উপপরিষদের নিয়মিত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশের 13টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন। গত মাসে শিলালতা হানির শিকার হয়েছে 5 জন, এদের মধ্যে 3 জন শিশু। যৌন নিপীড়নের শিকার হয়েছেন 6 জন শিশু সহ 7 জন। অ্যাসিড দগ্ধের শিকার হয়েছে 4 জন কন্যা এবং অ্যাসিড দগ্ধের কারণে মৃত্যু হয়েছে 1 জনের। অগ্নিদগ্ধের শিকার হয়েছে 4 জন, তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তক্তকরণের শিকার হয়েছে 7 জন নারী ও কন্যা। শিশু অপহরণের ঘটনা ঘটেছে 11টি। পাচারের শিকার হয়েছেন 5 জন। বিভিন্ন কারণে 12 জন শিশু সহ 38 জন নারীকে হত্যা করা হয়েছে। গত নভেম্বর মাসে বিভিন্ন কারণে 18 জন শিশু সহ 38 জন নারীকে হত্যা করা হয়েছে। এ সময় যৌতুকের কারণে 9 জন নারী নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে 4 জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। নভেম্বরের হিসেব অনুযায়ী এ মাসে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে 4 জন শিশু সহ মোট 11 জন। বিভিন্ন নির্যাতনের কারণে 5 জন শিশু সহ আত্মহত্যা করেছে 13 জন এবং 12 জন শিশু সহ 43 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মাসে বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে 14টি আর সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছেন 1 জন শিশু সহ 3 জন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 38 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 2,198 জন। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত 24 ঘন্টায় দণ্ডবিধি এবং সংক্রামক রোগ আইন প্রয়োগ করে বিভিন্ন ব্যক্তিকে 17টি মামলায় 12,450 টাকা জরিমানা করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে পি গুইটি নামে এক বিএসএফ এর উপ পরিদর্শক নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে পি গুইটি নামে বিএসএফ এর এক উপপরিদর্শক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পুঞ্চের মেনধরে তারকুন্ডি এলাকায় তিনি নিহত হন। নিহত ওই বিএসএফ কর্মকর্তা মণিপুরের বাসিন্দা ছিলেন। বিএসএফ এর পক্ষ থেকে ওই ঘটনার পাল্টা ও যথাযথ জবাব দেওয়া হয়েছে। বিএসএফ এর মুখপাত্র সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপপরিদর্শক পি গুইটির নেতৃত্বে একটি দল জেলার বালাকোটে তারকুন্ডিতে একটি চৌকি থেকে অন্য চৌকিতে যাচ্ছিলেন। এ সময় পাকিস্তানের সেনাবাহিনী বিএসএফ এর দলটিকে টার্গেট করেছিল। বিএসএফ এর ওই কর্মকর্তা তার সঙ্গীদের বাঁচাতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণের ফলে গত নভেম্বরে নিরাপত্তা বাহিনীর ৯ জওয়ান ও ৬ বেসামরিক ব্যক্তিসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে আজ বুধবার কঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্সরা গুলিবর্ষণ করেছে। কর্মকর্তা সূত্রে প্রকাশ, কঠুয়ার হীরানগর সেক্টরে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ করলে বিএসএফ এর পক্ষ থেকে পাল্টা যথাযথ জবাব দেওয়া হয়েছে। কারোল কৃষ্ণা পানসার এবং গুরনাম সীমান্ত চৌকি টার্গেট করে মঙ্গলবার দিবাগত রাত ৯:৩০ গুলিবর্ষণ শুরু হলে আজ বুধবার ভোর ৪টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে মন্ত্রণালয় জানায়। মঙ্গলবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা মারাত্মক হতে পারে। জাতিসংঘের হিসাব মতে এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তার মধ্যে বর্তমানে ইয়েমেনে ৫ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি। ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফের মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। ইরানি বিজ্ঞানী হত্যার ব্যাপারে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সৌদি আরবকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন জারিফ। জারিফের এই বক্তব্যের জবাবে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের মঙ্গলবার তার টুইটার পেজে বলেছেন, ইরানের ভেতরে নেতিবাচক যা কিছু ঘটুক না কেন তার জন্য দেশটির প্রধান কূটনীতিক সৌদি আরবকে দোষারোপ করতে ব্যাপরোয়া হয়ে ওঠেন। গত সোমবার জাওয়াজ জারিফ ইনস্টাগ্রামে দেয় এক পোস্টে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর পাশাপাশি সৌদি যুবরাজের সঙ্গে তার বৈঠক এবং নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য ইরান বিরোধী আরেকটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় যা বিজ্ঞানী ফাকরিজাদে হত্যার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে। চীন সফলতার সঙ্গে চাঁদের বুকে তাদের একটি মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হয়েছে। চাঁদের পৃষ্ঠ থেকে নুড়ি পাথরের নমুনা সংগ্রহ করাই এ অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে চীনা গণমাধ্যম। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর সঙ্গে আলোচনায় বসার জন্য শর্ত দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বেইজিং এর এক সংবাদ সম্মেলনে বলেন, নেটোভুক্ত দেশগুলো যদি চীনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সততার পরিচয় দেয় তবে এই সংস্থার সঙ্গে বেইজিং আলোচনা করতে পারে। হুয়া চুনিং বলেন, চীনের সঙ্গে আলোচনায় বসতে হলে নেটোকে নিজের অবস্থান সঠিকভাবে তুলে ধরতে হবে এবং বেইজিংয়ের আস্থা অর্জন করতে হবে। পশ্চিমা কোনো কোনো গণমাধ্যম চীনের সঙ্গে বিদ্বেষী সম্পর্কের ইতি টেনে নেটো জোটকে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেওয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করলেন। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন গত শনিবার তার একটি জার্মান শেফার্ড কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা ভেঙেছেন। তবে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন থেমে নেই, পা ভাঙা নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে।
যুক্তরাষ্ট্র ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয়রা এটিকে রক্ষা এবং তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলেও এখনও তারা এই চুক্তির প্রতি সমর্থন অব্যাহত রাখার দাবি করছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করে এক টুইট বার্তায় বলেছেন, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতে ইরান ও ইউরোপের মধ্যে সম্পর্ক জোরদার এবং পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। জোসেফ বোরেল আরও বলেছেন, সব পক্ষের মাধ্যমে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের জন্য তিনি সমন্বয়ের চেষ্টা করবেন। পর্যবেক্ষকরা বলছেন, জোসেফ বোরেল এমন সময় পরমাণু সমঝোতার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন যখন 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর থেকে ইউরোপীয়রা ইরান বিরোধী নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে কোনো সহযোগিতা তো করেনি, বরং ইউরোপের বিভিন্ন দেশ ও কোম্পানি ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা অনুসরণ করে চলেছে। ধারণা করা হচ্ছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেশটির সংসদ মজলিসে শুরা ইসলামী পরমাণু বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করার পর জোসেফ বোরেল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং তার সঙ্গে টেলিফোন আলাপে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। ইরানের জাতীয় সংসদ গতকাল শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য 20% মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুদ অব্যাহত রাখতে আইন অনুমোদন করেছে। বাস্তবতা হচ্ছে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিশ্রুতি পালন করেনি এবং কেবল লোক দেখানো উপস্থিতি বজায় রেখেছে, এমনকি তারা ইরানের সাথে পাওনাদারের মতো আচরণ করছে। চীনের একজন শীর্ষ গবেষক জিন লিয়াং চিয়াং বলেছেন, পরমাণু সমঝোতা ইউরোপীয় ইউনিয়নের জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটি চুক্তি ছিল, কিন্তু মার্কিন সরকার এ থেকে বেরিয়ে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাফল্যকে ম্লান করে দিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে ইউরোপীয় দেশগুলোর বিশ্বাসযোগ্যতাও ধ্বংস হয়ে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, স্টুডিওতে ভুল বোঝাবুঝির কারণে সংবাদ ভাষ্যের ঘোষণা শেষ না হতে ফাইলটি সম্প্রচার শুরু হয়, আমরা দুঃখিত। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। হেফাজত নেতা বাবু নগরী ও মামুনুল হককে গ্রেপ্তার সহ 7 দফা দাবি জানিয়েছে 65টি সংগঠন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার স্থাপত্য নির্মাণের বিরোধিতা করার জন্য হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সহযোগীদের গ্রেপ্তার সহ 7 দফা দাবি জানিয়েছে দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের 65টি সংগঠন। বাংলাদেশের বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন গতকাল মঙ্গলবার অপরাহ্নে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সংগঠনগুলো একযোগে মানববন্ধন ও সমাবেশ করে এই দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতায় সবচেয়ে বেশি সরব রয়েছেন হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক। তাই গতকালের এই কর্মসূচিরও মূল দাবি ছিল এই দুজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
সংবিধানেই রয়েছে যে জাতির পিতার বিরুদ্ধে যদি কোনো কটূক্তি করা হয়, কোনো অসম্মান প্রদর্শন করা হয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার।
মানববন্ধনের ঘোষণাপত্রে সংযুক্ত অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে বাংলাদেশে জামায়াত হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ওয়াজ মাহফিলের নামে ভিন্ন মত, নারী এবং ভিন্ন জীবনধারায় বিশ্বাসীদের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ প্রসঙ্গে মাওলানা মামুনুল হক গত শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে স্পষ্ট করেই বলেছেন,
আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গতকাল অপরাহ্নে মানববন্ধন শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এটি মৎস্য ভবন থেকে শুরু করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ মোড় ঘুরে সোহরাওয়ার্দি উদ্যানের ছবি চত্বর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও সংস্কৃতির অংশ। সৌদি আরব, তুরস্ক, ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর সব মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে, কিন্তু বাংলাদেশে উদ্দেশ্যমূলকভাবে একটি গোষ্ঠী ভাস্কর্য বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। মানববন্ধন সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান। এতে বলা হয়, বিএনপি জামায়াত সমর্থিত হেফাজত খেলাফতের মৌলবাদী সাম্প্রদায়িক নেতারা ওয়াজের নামে সমাবেশ করে ভাস্কর্যের বিরোধিতা করছেন। এর মাধ্যমে বাংলাদেশকে তারা পাকিস্তান ও তালেবানি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চান। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকবর মোজাম্মেল হক। তিনি বলেন, জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে যে অধ্যুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, তারাই 1970 নির্বাচনে ইসলামকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে বাংলার মুক্তিকামী মানুষকে ঠেকাতে চেয়েছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। বিশ্ব সমাজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইরানের। গাজার উপর অবরোধকে মানবতা বিরোধী অপরাধ বললেন প্রেসিডেন্ট রুহানি। ইরানি বিজ্ঞানীর হত্যাকাণ্ডকে অপরাধ বলে নিন্দা জানালেন বোরেল। আইএই এর বেশিরভাগ পরিদর্শককে সিআই এর গুপ্তচর বলল ইরান। বাংলাদেশে গত মাসে মোট 353 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার। দেশটিতে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 38 জনের মৃত্যু। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে এবং আমাদের আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.